Allahu Ekberullah. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على السلام. حي على السلام. حي على Malik Yawm
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت زائد بن হারেসা رضی اللہ تعالی عنہ স্মৃতি চারণের ধারাবাহিকতায় আরো কতিপয় ঘটনা ও উদ্ধৃতি রয়েছে যেগুলো আজ আমি উপস্থাপন করব। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সারিয়া বা অভিযান যা ষষ্ঠ হিজরির রবিউল আখের মাসে বনু সুলাইম এর প্রতি প্রেরণ করা হয়েছিল এর উল্লেখ করতে গিয়ে সিরাত খাতামান নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, ষষ্ঠ হিজরির রবিউল আখের মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্ত দাস এবং সাবেক পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কতিপয় মুসলমানকে বনু সুলাইম গোত্রের উদ্দেশ্যে প্রেরণ করেন। এই গোত্রটি তখন নাজাদের জমু নামক স্থানে বসবাস করত আর দীর্ঘকাল যাবৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করত, চক্রান্ত করত এবং যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করত। যেমন খন্দক বা পরিখার যুদ্ধেও এই গোত্রটি মুসলমানদের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা যখন জমু এ পৌঁছেন, যা মদিনা থেকে প্রায় 50 মাইল দূরত্বে অবস্থিত, তখন সেখানে কেউ ছিল না, তারা খালি জায়গা দেখতে পান। কিন্তু মুজাইনা গোত্রের হালিমা নামক এক ইসলাম বিরোধী মহিলা তাদেরকে সেই জায়গার সন্ধান প্রদান করে যেখানে সে সময় বনু সুলাইম গোত্রের একাংশ নিজেদের গবাদি পশু চরাচ্ছিল। অতএব এই সংবাদকে লুফে নিয়ে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্থানে অতর্কিত হামলা চালান এবং এই অতর্কিত আক্রমণে ভীত ত্রস্ত হয়ে অধিকাংশ মানুষ ছত্রভঙ্গ হয়ে দিকবিদিক পালিয়ে যায়। কিন্তু কয়েকজন বন্দী এবং গবাদি পশু মুসলমানদের হস্তগত হয়, সেগুলো নিয়ে তারা মদিনায় ফিরে আসেন। দৈবক্রমে এই বন্দীদের মাঝে হালিমার স্বামীও ছিল, আর যদিও সে যুদ্ধবন্দী ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার সেই সাহায্যের কারণে শুধু হালিমাকেই মুক্তিপণ ছাড়া মুক্ত করে দেননি, বরং তার স্বামীকেও অনুগ্রহপূর্বক ছেড়ে দেন আর হালিমা ও তার স্বামী খুশি মনে স্বদেশে ফিরে যায়। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি সারিয়া বা অভিযান যা ষষ্ঠ হিজরির জমাদিউল উলা মাসে ইস নামক স্থানের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল এর উল্লেখ করতে গিয়ে সিরাত খাতামান্নবীন পুস্তকে লেখা হয়েছে যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই অভিযান অর্থাৎ সারিয়া বনু সুলাইম থেকে ফিরে আসার পর বেশি দিন অতিবাহিত হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমাদিউল উলা মাসে তাকে 170 জন সাহাবীর নেতৃত্ব প্রদান করে পুনরায় মদিনা থেকে প্রেরণ করেন। আর ইতিহাসবিদরা এই অভিযানের কারণ যা লিখেছে তা হলো সিরিয়া থেকে মক্কার কুরাইশদের একটি কাফেলা আসছিল আর তাদেরকে প্রতিহত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটিকে প্রেরণ করেছিলেন। এখানে এ ব্যাখ্যাও দিতে চাই যে কুরাইশদের কাফেলা সাধারণত সশস্ত্র থাকত আর মক্কা ও সিরিয়ার মধ্যে যাতায়াতকালে তারা মদিনার একেবারে পাশ ঘেঁষে যাতায়াত করত, যে কারণে সর্বদা তাদের পক্ষ থেকে আশঙ্কা বিরাজ করত। এছাড়া এসব কাফেলা যেদিক দিয়ে যেত আরবের গোত্রগুলোকে মুসলমানদের বিরুদ্ধে প্ররোচিত করত। হজরত মির্জা বশির আহমদ সাহেব রেজাউল্লাহ তাআলাহু লিখেন, এ কারণে গোটা দেশে মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার এক ভয়াল অগ্নি জ্বলছিল, এজন্য তাদের দমন করা অপরিহার্য ছিল। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাফেলার সংবাদ পেয়ে যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিকে প্রেরণ করেন, আর তিনি অত্যন্ত সাবধানতার সাথে এবং সঙ্গোপনে এগিয়ে যান যাতে কেউ টের না পায়, আর ইস নামক স্থানে গিয়ে সেই কাফেলাকে ধরে ফেলেন। ইস একটি জায়গার নাম যা মদিনা থেকে চার দিনের দূরত্বে সমুদ্রের পাশে অবস্থিত। যেহেতু এটি অতর্কিত আক্রমণ ছিল, তাই কাফেলার লোকেরা মুসলমানদের আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি আর নিজেদের সকল মালপত্র ফেলে রেখে পালিয়ে যায়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন বন্দী এবং কাফেলার মালপত্র করতলগত করে মদিনায় ফিরে আসেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপ উপস্থিত হন। একথা স্মরণ রাখা উচিত, প্রত্যেক সারিয়া অভিযান অথবা যে যুদ্ধই হয়েছে, যে সৈন্যবাহিনী প্রেরণ করা হয়েছে, এর কারণ হলো কাফিরদের কাফেলার পক্ষ থেকে কোনো না কোনো সংবাদ পাওয়া যেত যে মুসলমানদের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করছে অথবা কোনো চক্রান্ত করে আক্রমণের পরিকল্পনা করছে। এরপর হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি সারিয়া অভিযান, যা ষষ্ঠ হিজরির জমাদিউল আখের মাসের তারফ নামক স্থানের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল, এর উল্লেখ পাওয়া যায়। আর হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উল্লেখ করেছেন যে বনু লেহিয়ান যুদ্ধের কিছু কাল পরে ষষ্ঠ হিজরির জমাদিউল আখের মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 15 জন সাহাবীর একটি দলকে তারাফের দিকে প্রেরণ করেন, যা মদিনা থেকে 36 মাইল দূরত্বে অবস্থিত ছিল। আর সে সময় ওই স্থানে বনু সালেবা গোত্রের লোকেরা বসবাস করত, কিন্তু যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছানোর পূর্বেই এই গোত্রের লোকেরা আগাম সংবাদ পেয়ে এদিক সেদিক বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা তাদের অনুপস্থিতি সত্ত্বেও কয়েকদিন সেখানে অবস্থান করেন এবং এরপর মদিনায় ফিরে আসেন, আর কোনো যুদ্ধ বিগ্রহ করেননি এবং তাদের সন্ধানও করেন। এরপর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর আরেকটি সারিয়া বা অভিযান রয়েছে, যা ষষ্ঠ হিজরির জমাদিউল আখের মাসে হিসমার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল। এর উল্লেখ করতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লিখেন, এই জমাদিউল আখের মাসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 500 মুসলমান সহ হিসমার উদ্দেশ্যে প্রেরণ করেন, যা মদিনার উত্তর দিকে বনু জুজামের নিবাস ছিল, তারা সেখানে বসবাস করত। এই অভিযানের উদ্দেশ্য ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম ছিল দাহিয়া কলবি, তিনি সিরিয়া থেকে রোমান সম্রাটের সাথে সাক্ষাৎ করে ফিরে আসছিলেন, আর তার সাথে কিছু মালপত্রও ছিল যার কিছু সম্রাটের পক্ষ থেকে উপহার হিসেবে ছিল, আর কিছু ছিল পোশাক, আর কিছু ছিল বাণিজ্যিক পণ্য। দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বনু জুজামের এলাকা অতিক্রম করছিলেন, তখন ওই গোত্রের নেতা হুনায়েদ বিন আরেজ নিজ গোত্রের একটি দলকে সঙ্গে নিয়ে দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করে বসে এবং সব মালপত্র ছিনিয়ে নেয়। বাণিজ্যিক পণ্য এবং অন্যান্য মালপত্র যা কিছু সম্রাট দিয়েছিলেন তাও সে ছিনিয়ে নেয়, এমনকি এতটাই বাড়াবাড়ি করে যে দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহেও ছেঁড়া কাপড় ছাড়া কোনো কিছুই আর বাদ রাখেনি। বনু জুবায়ব যখন এই আক্রমণের সংবাদ পায়, যারা বনু জুজামের একটি শাখা ছিল যাদের কতক মুসলমানও হয়ে গিয়েছিল, তখন তারা বনু জুজামের সেই দলটির পিছু ধাওয়া করে তাদের কাছ থেকে লুণ্ঠিত সামগ্রী ছিনিয়ে আনে এবং দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী ছিলেন সেই মালপত্র নিয়ে মদিনায় ফিরে আসেন। এখানে এসে দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পুরো ঘটনা অবহিত করেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন আর দাহিয়াকেও জায়েদের সাথে প্রেরণ করেন। জায়েদ রেজালাউতাল আনহুর দলটি অত্যন্ত সতর্কতা ও সাবধানতার সাথে দিনের বেলা লুকিয়ে থাকত আর রাতের বেলা সফর করত, আর এভাবে সফর করতে করতে হিসমার দিকে অগ্রসর হতে থাকে আর একেবারে প্রভাতকালে বনু জুজামের লোকদের গিয়ে ধরে ফেলে। বনু জুজাম মোকাবিলা করে, রীতিমতো যুদ্ধ হয়, কিন্তু মুসলমানদের অতর্কিত আক্রমণের সামনে তারা টিকতে পারেনি আর কিছুক্ষণ মোকাবিলা করার পর তারা পালিয়ে যায় এবং মুসলমানরা জয়যুক্ত হয়। আর জায়েদ বিন হারসা বহু জিনিসপত্র, সম্পদ, গবাদি পশু এবং প্রায় 100 বন্দী সাথে নিয়ে ফিরে আসেন। কিন্তু জায়েদের মদিনায় পৌঁছার পূর্বেই বনু জুজামের শাখা বনু জুবায়ব গোত্রের লোকেরা জায়েদের এই অভিযানের খবর পায় আর তারা তাদের নেতা রিফা বিন জায়েদ এর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয় এবং বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান হয়ে গেছি, যেমনটি উল্লেখ করা হয়েছে, তারাই মালপত্র উদ্ধার করেছিল আর আমাদের গোত্রের অবশিষ্ট লোকদের অনুকূলে শান্তি চুক্তিও সম্পাদিত হয়েছে, অর্থাৎ চুক্তি হয়েছে যে তারা নিরাপত্তা পাবে। প্রশ্ন হলো, আমাদের গোত্রকে কেন আক্রমণ করা হলো? এই আক্রমণে তাদের গোত্রের কিছু লোকও ক্ষতিগ্রস্ত হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এটি সত্য কথা, কিন্তু জায়েদ এই কথা জানত না। এছাড়া তখন যারা নিহত হয়েছিল তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সমবেদনা প্রকাশ করেন। এতে রিফা এর সাথে আবু জায়েদ বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নিহত হয়েছে তাদের বিষয়ে আমরা কোনো দাবি করছি না, এটি একটি ভুল বোঝাবুঝির ঘটনা ছিল যা ঘটেছে, অর্থাৎ আমাদের সাথে যাদের চুক্তি আছে তাদেরকেও যুদ্ধের অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু যারা জীবিত আছে আর আমাদের গোত্রের কাছ থেকে যে মালপত্র জায়েদ দখল করেছেন তা আমাদের হাতে ফেরত আসা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এটি একান্ত সঠিক কথা। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হযরত আলীকে জায়েদের কাছে প্রেরণ করেন এবং চিহ্নস্বরূপ তাকে নিজের তরবারি প্রদান করেন এবং জায়েদের কাছে এই নির্দেশ প্রেরণ করেন যে এই গোত্রের যেসব বন্দী এবং মালপত্র তোমার করতলগত হয়েছে বা যে ধন সম্পত্তি তুমি দখল করেছ তা ছেড়ে দাও। জায়েদ এই নির্দেশ পাওয়া মাত্রই সকল বন্দীকে মুক্ত করে দেন এবং তাদের কাছ থেকে নেওয়া গনিমতের মাল তাদেরকে ফেরত দেন। অতএব চুক্তি বা সন্ধি পালনের ক্ষেত্রে এই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। এমন নয় যে বন্দী করেছেন বিধায় তাদের উপর নির্যাতন করতে হবে, বরং ভুল বোঝাবুঝির কারণে যা কিছু হয়েছে কিছু গোত্র প্রভাবিত হয়ে থাকবে আর হতে পারে তাদের কতিপয় ইচ্ছাকৃতভাবে অংশ নিয়েছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে মুক্ত করে দেন এবং তাদের মালপত্র তাদেরকে ফেরত দেন। এরপর হযরত জায়েদের আরেকটি সারিয়া অভিযান যা ষষ্ঠ হিজরি সনের রজব মাসে ওয়াদিউল কুরআন নামক স্থানের দিকে প্রেরণ করা হয়েছিল এর উল্লেখ পাওয়া যায়। হিসমার অভিযানের এক মাস পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জায়েদ বিন হারসাকে ওয়াদিউল কুরায় প্রেরণ করেন। জায়েদের বাহিনী যখন ওয়াদিউল কুরায় পৌঁছে তখন বনু ফাজারা গোত্রের লোকেরা তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল। অতএব এই লড়াইয়ে বেশ কিছু মুসলমান শহীদ হন, স্বয়ং জায়েদও আহত হন, কিন্তু আল্লাহ তাআলা নিজ কৃপায় তাকে রক্ষা করেন। উপত্যকা ছিল যেখানে ছিল অনেকগুলো গ্রামের বসতি, এ কারণেই এর নাম ওয়াদিউল কুরা হয়ে গিয়েছিল, অর্থাৎ এমন উপত্যকা যা ছিল বহু গ্রামের আবাসস্থল। মোতার অভিযান অষ্টম হিজরি সনে হয়। মোতা বলকার কাছে সিরিয়ায় অবস্থিত একটি স্থানের নাম। এই অভিযানের কারণ বর্ণনা করতে গিয়ে আল্লামা ইবনে সাদ লিখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেস বিন উমায়ের কে দূত হিসেবে বসরার অধিপতির কাছে একটি পত্র দিয়ে প্রেরণ করেন। তিনি যখন মুতা নামক স্থানে অবতরণ করেন, তখন শারাহবিল বিন আমর গাসানি তাকে শহীদ করে। হযরত হারেস বিন উমায়ের ব্যতিরেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো দূতকে শহীদ করা হয়নি। যা হোক, এই মর্মান্তিক ঘটনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করলে তারা খুব দ্রুত জুরফ নামক স্থানে একত্রিত হয়ে যায়, যাদের সংখ্যা ছিল 3000। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার আমির হলেন যায়েদ বিন হারসা। আর একটি সাদা পতাকা প্রস্তুত করে হযরত যায়েদকে দিতে গিয়ে এ নসিহত করেন যে হারেস বিন উমায়েরকে যেখানে শহীদ করা হয়েছে সেখানে পৌঁছে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করো। যদি তারা গ্রহণ করে নেয় তাহলে ঠিক আছে, না হলে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো এবং তাদের সাথে যুদ্ধ করো। অষ্টম হিজরি সনের জমাদিউল আউয়াল মাসে মুতার যুদ্ধ হয়। হযরত আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য হযরত যায়েদ বিন হারসাকে আমির নিযুক্ত করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ শহীদ হয়ে গেলে জাফর আমির হবেন, আর যদি জাফরও শহীদ হন তাহলে আব্দুল্লাহ বিন রওয়াহা তোমাদের আমির হবেন। আর এই সেনাবাহিনীকে জাইশুল উমারাও বলা হয়। সহিহ বুখারী এবং মুসনাদ আহমদ বিন হাম্বলেও এর উল্লেখ রয়েছে। রওয়ায়েতে এটিও উল্লেখিত আছে যে হযরত জাফর মহানবী সাল্লামের কাছে নিবেদন করেন যে, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কখনো এই ধারণাই হয়নি যে আপনি যায়েদকে আমার উপর আমির নিযুক্ত করবেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা ছাড়ো, কেননা তুমি জানো না যে কোনটি উত্তম। মুতা অভিযানের উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু যা বলেছেন, যদিও এই ঘটনার কিছুটা উল্লেখ আমি কয়েক সপ্তাহ পূর্বে বা কয়েক মাস পূর্বে খুতবায় করেছিলাম, কিন্তু এখানে যেহেতু যায়েদের প্রেক্ষাপটে কথা হচ্ছে তাই পুনরায় উল্লেখ করছি। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু লিখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদকে এই যুদ্ধের সেনাপতি বানিয়েছিলেন, কিন্তু একই সাথে তিনি সাল্লাল্লাহু আলাইহি এটিও বলেছিলেন যে, আমি এখন যায়েদকে এই সেনাদলের সেনাপতি নিযুক্ত করছি, যায়েদ যদি যুদ্ধে নিহত হন তাহলে তার স্থলে জাফর বাহিনীর নেতৃত্ব দিবেন, আর যদি তিনিও নিহত হন তাহলে আবদুল্লাহ বিন রওয়াহা নেতৃত্ব দিবেন, আর যদি তিনিও নিহত হন তাহলে মুসলমানরা একমত হয়ে যাকে নির্ধারণ করবে তিনি বাহিনীর নেতৃত্ব দিবেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি যখন এই কথা বলেন, তখন এক ইহুদিও তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিল। সে বলে, আমি যদিও আপনাকে নবী মানি না, কিন্তু আপনি সত্য হয়ে থাকলে এই তিনজনের কেউ জীবিত ফিরবে না, কেননা নবীর মুখ থেকে যে কথা বের হয় তা পূর্ণ হয়ে থাকে। কয়েক মাস পূর্বে এই ঘটনার যে উল্লেখ হয়েছিল সেখানে সম্ভবত এটি বলা হয়েছিল যে, সেই ইহুদি হযরত যায়েদের কাছে যায় এবং তাকে এই কথা বলে। যাই হোক, হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই রওয়ায়েতকে এভাবে উল্লেখ করেছেন যে, পরবর্তীতে হযরত মুসলিহ মাউদও এখানে সেই কথাই লিখেছেন যে, সেই ইহুদি হযরত যায়েদের কাছে যায় এবং তাকে বলে যে, তোমাদের রসুল যদি সত্য হয়ে থাকেন তাহলে তুমি জীবিত ফিরবে না। হযরত যায়েদ বলেন, আমি জীবিত ফিরে আসবো কি আসবো না সেটি আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সত্য রসুল। আল্লাহ তাআলার প্রজ্ঞার অধীনে এই ঘটনা হুবহু এভাবেই পূর্ণ হয়। হযরত যায়েদ শহীদ হন, তারপর হযরত জাফর নেতৃত্ব গ্রহণ করেন, তিনিও শহীদ হন। এরপর হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন, তিনিও শহীদ হয়ে যান। এরপর মুসলিম বাহিনীর মাঝে বিশৃঙ্খলা দেখা দেওয়ার উপক্রম হলে হযরত খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের অনুরোধে নেতৃত্বের ঝান্ডা নিজের হাতে নেন, আর আল্লাহ তাআলা তার মাধ্যমে মুসলমানদের বিজয় দান করেন এবং তিনি নিরাপদে সেনাবাহিনীকে ফিরিয়ে আনেন। বুখারিতে এই ঘটনার উল্লেখ এভাবে পাওয়া যায় যে হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জায়েদ পতাকা নিজের হাতে নেন এবং শহীদ হন। এরপর জাফর তা ধরেন এবং তিনিও শহীদ হন। এরপর আবদুল্লাহ বিন রাওয়াহা ঝান্ডা হাতে নেন এবং তিনিও শাহাদাত বরণ করেন। এই সংবাদ দেওয়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি বলেন, এরপর খালিদ বিন ওয়ালিদ সর্দার না হওয়া সত্ত্বেও পতাকা হাতে নেন এবং তিনি বিজয় লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত যায়েদ বিন হারসা, হযরত জাফর এবং হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার শাহাদাতের সংবাদ পৌঁছে, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা বর্ণনা করার জন্য দাঁড়িয়ে যান। হযরত যায়েদের সংবাদের মাধ্যমে তিনি সূচনা করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ যায়েদকে ক্ষমা করো, হে আল্লাহ যায়েদকে ক্ষমা করো, হে আল্লাহ যায়েদকে মাগফিরাত করো। এরপর তিনি বলেন, হে আল্লাহ জাফর এবং আব্দুল্লাহ বিন রাওয়াহাকে ক্ষমা করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে হযরত যায়েদ বিন হারসা, হযরত জাফর এবং হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন শহীদ হন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে পড়েন এবং তার চেহারায় দুঃখ ও কষ্টের ছাপ স্পষ্ট ছিল। তবকাতুল কুবরায় লেখা আছে যে হযরত যায়েদের শাহাদাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে সমবেদনা জানানোর জন্য যান। তার কন্যার চেহারায় ক্রন্দনের ছাপ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে। হযরত যায়েদ বিন উবাদা নিবেদন করেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কি আপনার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজা শাওকুল হাবিবে ইলা হাবিবিন, অর্থাৎ এটি এক প্রেমিকের তার প্রেমাস্পদের প্রতি ভালোবাসা। হযরত যায়েদের শাহাদাতের কথা উল্লেখ করতে গিয়ে আল্লামা ইবনে সাদ লিখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার অভিযানে হযরত যায়েদ বিন হারসাকে আমির নিযুক্ত করেন এবং অন্যান্য আমিরদের উপর তাকে অগ্রগণ্য করেন। মুসলমান এবং মুশরিকদের যখন পরস্পরের সাথে যুদ্ধ হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত আমিরগণ পদাতিক যোদ্ধা হিসেবে লড়াই করছিলেন। হযরত যায়েদ ঝান্ডা হাতে নেন এবং যুদ্ধ করেন, আর অন্যরাও তার সাথী হয়ে যুদ্ধ করছিলেন। যুদ্ধের সময় হযরত যায়েদ বর্ষার আঘাতে শহীদ হন। শাহাদাতের সময় তার বয়স ছিল 55 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদের জানাজা পড়ান এবং বলেন, হযরত যায়েদের জন্য মাগফিরাত প্রার্থনা করো। তিনি দৌড়ে জান্নাতে প্রবেশ করেছেন। হযরত উসামা, যিনি হযরত যায়েদ বিন হারসার পুত্র ছিলেন, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, অর্থাৎ হযরত উসামাকে ও হাসানকে কোলে নিয়ে বলতেন, হে আল্লাহ এদের উভয়কে ভালোবাসো, কেননা আমি এদের উভয়কে ভালোবাসি। হযরত জাবালা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে না গেলে হযরত আলী অথবা হযরত যায়েদ ছাড়া তিনি নিজের অস্ত্র আর কাউকে দিতেন না। হযরত জাবালা আরেকটি রেওয়ায়েত বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুটি হাওদা তোহফা স্বরূপ দেয়া হলে তার একটি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখেন এবং দ্বিতীয়টি হযরত যায়েদকে দিয়ে দেন। পুনরায় হযরত জাবালারই বর্ণনা, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুটি জুব্বা উপহার স্বরূপ উপস্থাপিত হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নিজের জন্য রাখেন এবং দ্বিতীয়টি হযরত যায়েদকে দান করে দেন। অপর এক স্থানে বর্ণিত হয়েছে যে হযরত যায়েদ বিন হারসাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বলা হতো। হযরত যায়েদ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মাঝ থেকে আমার সবচেয়ে বেশি প্রিয় সে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, অর্থাৎ যায়েদ। আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে তাকে পুরস্কৃত করেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে তাকে পুরস্কৃত করেন। মুতার যুদ্ধ সম্পর্কে ইতিহাসের বিভিন্ন গ্রন্থে যা বর্ণিত হয়েছে তার সারাংশ হলো, মুতার যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় একটি সেনাবাহিনী প্রস্তুত করেন, আর একাদশ হিজরি সনের সফর মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নির্দেশ প্রদান করেন যে রোমের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। যদিও এই মুতার যুদ্ধের পর যে বাহিনী গঠন করেছিলেন তার সাথে জায়েদ বিন হারসার সরাসরি কোনো সম্পর্ক নেই, কেননা তিনি পূর্বেই শাহাদত বরণ করেছিলেন, কিন্তু সৈন্যবাহিনীর প্রস্তুতি এবং যুদ্ধের কারণের মাঝে হযরত জায়েদ বিন হারসার উল্লেখ করা হয়, তাই এই অংশটিও আমি বর্ণনা করছি। সম্ভবত কিছুদিন পূর্বে হযরত উসামার স্মৃতিচারণের সময়ও এর কিয়দংশ আলোচিত হয়েছিল। যা হোক, হযরত উসামা বদ্রী সাহাবী ছিলেন না, তখন তিনি অনেক ছোট ছিলেন। তথাপি আমি যেহেতু সাধারণভাবে সাহাবীদের স্মৃতিচারণ করছিলাম, তাই তার কথা উল্লেখ করা হয়েছিল। যা হোক, এই বাহিনী গঠিত হওয়ার পরের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা বিন জায়েদকে ডেকে পাঠান এবং এই অভিযানের নেতৃত্ব তার হাতে অর্পণ করে বলেন, তোমার পিতার শাহাদত স্থলের দিকে যাও, আর সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করার নির্দেশ দিয়ে বলেন, রওনা হওয়ার পর তড়িৎ গতিতে পথ চলো, আর তারা সংবাদ পাওয়ার পূর্বে সেখানে পৌঁছে যাও। এরপর সকাল হতেই সিরিয়ার বালকা অঞ্চলে মুতার নিকটস্থ উবনা নামক স্থানে আক্রমণ করো, যেখানে মুতার যুদ্ধ হয়েছিল। আর বালকা, যা সিরিয়ায় অবস্থিত একটি অঞ্চল যা দামেস্ক এবং ওয়াদিউল কুরার মধ্যবর্তী স্থানে অবস্থিত, যা সম্পর্কে লেখা রয়েছে যে হযরত লুতের বংশধর হতে বালেক নামের এক ব্যক্তি এই বসতি গড়ে তুলেছিল। এছাড়া দারুম সম্পর্কে লেখা রয়েছে যে মিশর যাওয়ার পথে ফিলিস্তিনের গজওয়া নামক স্থানে অবস্থিত একটি জায়গা। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জায়েদের প্রতিশোধ নেওয়ার জন্য এসব জায়গাকে নিজের ঘোড়ার পদতলে দলিত মথিত করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে আরও বলেন, নিজের সাথে পথ চেনে এমন মানুষ নিয়ে যাও এবং সেখানকার সংবাদ সংগ্রহের জন্য লোক নিয়োগ দাও যে তোমাকে সঠিক পরিস্থিতি সম্পর্কে অবগত করবে। আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করুন আর খুব তাড়াতাড়ি ফিরে এসো। এই অভিযানের সময় হযরত উসামার বয়স 17 থেকে 20 বছরের মাঝামাঝি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামার জন্য স্বহস্তে একটি পতাকা বাঁধেন এবং হযরত উসামাকে বলেন, আল্লাহর নামে তার পথে জিহাদ করো, আর যে আল্লাহকে অস্বীকার করে তার সাথে যুদ্ধ করো। হযরত উসামা এই পতাকা নিয়ে বের হন এবং সেটিকে হযরত বুরাইদার হাতে তুলে দেন। এই বাহিনী জুরফ নামক স্থানে একত্রিত হতে থাকে। জুরফ মদিনা থেকে 3 মাইল দূরে অবস্থিত একটি জায়গা। বলা হয় এই বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 3,000। এই বাহিনীতে মুহাজের ও আনসারদের সবাই যোগ দেন। এদের মাঝে হযরত আবু বকর, হযরত উমর, হযরত আবু উবাইদা বিন জারাহ, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এর মতো মহান ও জ্যেষ্ঠ সাহাবীরা অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু তাদের এই বাহিনীর নেতা নির্ধারণ করা হয় হযরত উসামাকে, যার বয়স ছিল 17-18 বছর। কিছু মানুষ হযরত উসামার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে বলে যে এই বালককে এত অল্প বয়সে প্রথম সারির মুহাজিরদের আমির নিযুক্ত করা হয়েছে। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসন্তুষ্ট হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার মাথায় একটি রুমাল দিয়ে বেঁধে রেখেছিলেন এবং তিনি একটি চাদর দিয়ে শরীর আবৃত করে রেখেছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বলেন, হে লোক সকল, এটি কেমন কথা যা তোমাদের কারো কারো পক্ষ থেকে উসামার নেতৃত্ব সম্পর্কে আমার কাছে পৌঁছেছে? উসামাকে আমির নিযুক্ত করার আমার সিদ্ধান্তে তোমরা যদি আপত্তি করে থাকো, তাহলে এর পূর্বে তার পিতাকে আমির নিযুক্ত করার কারণেও তোমরা আপত্তি করেছিলে। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার কসম, সেও অর্থাৎ হযরত যায়েদ বিন হারসা নিজের মাঝে আমির হওয়ার গুণাবলী লালন করত, আর তারপরে তার ছেলে নিজের মাঝে আমির হওয়ার বৈশিষ্ট্য ধারণ করে। সে তাদের অন্তর্ভুক্ত ছিল যারা আমার কাছে সর্বাধিক প্রিয়, আর এরা দুজনই নিশ্চিতভাবে সকল প্রকার কল্যাণ লাভের অধিকার রাখে। এরপর মানুষ ইসলাম বলেন, অতএব তার অর্থাৎ উসামার জন্য কল্যাণের উপদেশ গ্রহণ করো, কেননা সে তোমাদের উত্তম লোকদের অন্তর্ভুক্ত। এটি ছিল রবিউল আউয়াল মাসের 10 তারিখ শনিবার, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের 2 দিন পূর্বের কথা। হযরত উসামার সাথে যেসব মুসলমান রওনা হচ্ছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় জানিয়ে জুরফ নামক স্থানে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য চলে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগের প্রকোপ বেড়ে যায়, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো ভাবে বলেন, উসামার সেনাবাহিনীকে পাঠিয়ে দাও। রবিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা আরও বেড়ে যায়, আর হযরত উসামা সেনাদলের সাথে ফিরে আসেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন অবস্থায় ছিলেন। সেদিন মানুষ তাকে ঔষধ পান করিয়েছিল। হযরত উসামা মাথা নিচু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কথা বলতে পারছিলেন না, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত আকাশ পানে উঠিয়ে হযরত উসামার মাথায় রাখেন। হযরত উসামা বলেন, আমি বুঝতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করছেন। হযরত উসামা সৈন্যবাহিনীর কাছে ফিরে আসেন। সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার উন্নতি হয়, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামাকে বলেন, ঐশী কল্যাণে সুরভিত হয়ে যাত্রা করো। হযরত উসামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যান এবং মানুষকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। ইতোমধ্যে তার মা হযরত উম্মে আয়মানের পক্ষ থেকে এক ব্যক্তি এই বার্তা নিয়ে আসে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত মনে হচ্ছে, অসুস্থতা অনেক বেড়ে যায়। এই দুঃখজনক সংবাদ শোনা মাত্রই হযরত উমর এবং হযরত আবু উবাইদার সাথে হযরত উসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন, অর্থাৎ ফিরে আসেন। তারা দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম লগ্ন অতিবাহিত করছেন। 12 রবিউল আউয়াল সোমবার সূর্যাস্তের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, যে কারণে মুসলিম সৈন্যবাহিনী জুরফ থেকে মদিনায় ফিরে আসে। হযরত বুরাইদা হযরত উসামার পতাকাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় গেড়ে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাতে যখন সবাই বায়াত করে, তখন হযরত আবু বকর হযরত বুরাইদাকে নির্দেশ প্রদান করেন যে পতাকা নিয়ে উসামার বাড়ি যাও, সে যেন স্বীয় উদ্দেশ্য পূরণের লক্ষ্যে বেরিয়ে পড়ে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনী প্রস্তুত করেছিলেন তা নিয়ে তুমি বেরিয়ে পড়ো। হযরত বুরাইদা পতাকা নিয়ে সেনাবাহিনীর পূর্বে যে স্থানে সমবেত হয়েছিল সে স্থানে চলে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর পুরো আরবে, সাধারণ হোক বা বিশেষ, প্রায় প্রত্যেক গোত্রেই ধর্মত্যাগের নৈরাজ্য ছড়িয়ে পড়েছিল এবং তাদের মাঝে কপটতা প্রকাশ পেয়েছিল। তখন ইহুদি ও খ্রিস্টানরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল আর এ কথা ভেবে খুবই আনন্দিত ছিল যে এখন দেখি কি হয়। এছাড়া প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এবং মুসলমানদের সংখ্যা স্বল্পতার কারণে মুসলমানদের অবস্থা ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাতে একটি ছাগলের অবস্থা যেমন হয় তেমনই ছিল, খুবই কঠিন অবস্থায় ছিল তারা। বড় বড় সাহাবীরা হযরত আবু বকরের সমীপে নিবেদন করেন যে অবস্থার সংবেদনশীলতার নিরিখে উসামার সেনাবাহিনীর যাত্রা স্থগিত করুন, কিছুটা বিলম্বিত করুন, তারা কয়েকদিন পর যাত্রা করুক। তখন হযরত আবু বকর অস্বীকৃতি জানিয়ে বলেন, যদি বন্য পশু আমাকে টানা হেঁচড়া করে তবুও আমি এই সেনাদলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী প্রেরণ করেই ছাড়ব, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জারিকৃত সিদ্ধান্ত বাস্তবায়ন করেই ছাড়ব। অধিকন্তু এই জনপদে আমি যদি এক নিঃসঙ্গ থেকে যাই তবু আমি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেই ছাড়ব। যা হোক, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে যথাযথভাবে প্রতিষ্ঠিত রাখেন আর বাস্তবায়ন করেন, এবং যেসব সাহাবি উসামার সেনাদলে অন্তর্ভুক্ত ছিলেন তাদেরকে জুরফে ফিরে গিয়ে পুনরায় উসামার সেনাদলে অন্তর্ভুক্ত হওয়ার আদেশ দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক সেই ব্যক্তি যে পূর্বে উসামার সেনাদলে অন্তর্ভুক্ত ছিল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাতে অন্তর্ভুক্ত হবার আদেশ দিয়েছিলেন, সে যেন কোনো অবস্থাতেই পিছনে না থাকে, আর না আমি তাকে পশ্চাতে থাকার অনুমতি দিব। তাকে যদি পায়ে হেঁটেও যেতে হয় তাকে অবশ্যই সাথে যেতে হবে। যা হোক, সেনাদল পুনরায় প্রস্তুত হয়ে যায়। কতিপয় সাহাবি পরিস্থিতির নাজুকতা বিবেচনা করে পুনরায় পরামর্শ দেয় যে আপাতত এই সেনাদলকে থামানো হোক। এক বর্ণনা অনুযায়ী হযরত উসামা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে তাকে বলুন তিনি যেন সেনাদলের যাত্রা রহিত করেন, যাতে আমরা ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি আর রসুলের খলিফা ও রসুলের স্ত্রীদের এবং মুসলমানদেরকে মুশরিকদের আক্রমণ থেকে রক্ষা করতে পারি। এছাড়া কতিপয় আনসার সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত আবু বকর যদি সেনাদল প্রেরণে অনড় থাকেন আর যদি এটাই নির্বন্ধ হয় তাহলে তাকে নিবেদন করুন তিনি যেন এমন কোনো ব্যক্তিকে সেনাদলের সেনাপতি মনোনীত করেন যিনি বয়সে উসামার চেয়ে বড় হবেন। মানুষের এই প্রস্তাব নিয়ে হযরত উমর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হন তখন হযরত আবু বকর পুনরায় সেই লৌহ দৃঢ় সংকল্পের সাথে বলেন যদি জঙ্গলের হিংস্র পশুরা মদিনায় প্রবেশ করে আমাকে উঠিয়ে নিয়ে যায় তবু আমি সেই কাজ করা থেকে বিরত হব না যে কাজ করার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন। এরপর হযরত উমর কতিপয় আনসারের পক্ষ থেকে বার্তা শোনালে সেটি শুনতেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতাপের সাথে বলেন তাকে অর্থাৎ উসামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির মনোনীত করেছেন আর তোমরা আমাকে বলছো যে আমি যেন তাকে এই পথ থেকে সরিয়ে দেই। হযরত আবু বকরের এই চূড়ান্ত সিদ্ধান্ত শুনে আর তার লৌহ দৃঢ় সংকল্প দেখার পর হযরত উমর সেনাদলের কাছে যান। মানুষ যখন জিজ্ঞেস করে যে কি হলো তখন হযরত উমর অত্যন্ত রাগান্বিত হয়ে বলেন আমার কাছ থেকে দূরে সরে যাও, কেবল তোমাদের কারণে আমাকে আজ রসুলের খলিফার কাছে বকা শুনতে হয়েছে। যখন হযরত আবু বকরের নির্দেশ অনুযায়ী উসামার সেনাদল জুরফ নামক স্থানে একত্রিত হয় তখন হযরত আবু বকর স্বয়ং সেখানে গিয়ে সেনাদল নিরীক্ষণ করেন এবং এটিকে সুবিন্যস্ত করেন আর যাত্রাকালীন দৃশ্য ছিল অভাবনীয়। সে মুহূর্তে হযরত উসামা আরোহিত ছিলেন অথচ খলিফাতুর রসুল হযরত আবু বকর পায়ে হাঁটছিলেন। হযরত উসামা নিবেদন করেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, হয় আপনি বাহনে আরোহণ করুন নতুবা আমিও নিচে নেমে আসছি। তখন হযরত আবু বকর বলেন আল্লাহর কসম তুমিও বাহন থেকে নামবে না আর আমিও বাহনে চড়ব না, আর আমার কি হয়েছে যে আমি এক মুহূর্তের জন্য আমার পদযুগল আল্লাহর পথে ধুলি ধূসরিত করব না, কেননা গাজী যখন এক পদক্ষেপ নেয় তখন এর প্রতিদানে তার জন্য 700 পূর্ণ লেখা হয় আর তাকে 700 গুণ উচ্চতা দান করা হয় এবং তার 700 দোষ ত্রুটি মুছে দেয়া হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মদিনায় বেশ কয়েকটি কাজের জন্য হযরত উমরের প্রয়োজন ছিল। হযরত আবু বকর তাকে নিজ থেকে আটকানোর পরিবর্তে হযরত উসামার কাছে অনুমতি প্রার্থনা করেন যে তিনি যদি উত্তম মনে করেন তাহলে হযরত উমরকে মদিনায় হযরত আবু বকরের কাছে অবস্থানের অনুমতি দিতে পারেন। হযরত উসামা যুগ খলিফার আহ্বানে সাড়া দিয়ে হযরত উমরকে মদিনায় অবস্থানের অনুমতি প্রদান করেন। এই ঘটনার পর যখনই হযরত উমর উসামার সাথে সাক্ষাৎ করতেন তখন তাকে উদ্দেশ্য করে বলতেন আসসালামু আলাইকা আইয়ুহাল আমির, অর্থাৎ হে আমির আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। হযরত উসামা উত্তরে বলতেন গাফারাল্লাহু লাকা ইয়া আমির আল মুমিনিন, অর্থাৎ হে আমিরুল মুমিনিন আল্লাহ আপনার সাথে ক্ষমার আচরণ করুন। যা হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে সেনাদলকে এই বলে উপদেশ প্রদান করেন যে তোমরা বিশ্বাসঘাতকতা করবে না, চুক্তি ভঙ্গ করবে না, চুরি করবে না আর মুসলা করবে না, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বিরোধী দলের যারা মারা যায় অথবা নিহত হয় তাদের মৃতদেহ বিকৃত করবে না, ছোট শিশু বৃদ্ধ আর মহিলাদের হত্যা করবে না, খর্জুর বৃক্ষ কর্তন করবে না এবং পোড়াবেও না, কোনো ভেড়া গরু অথবা উটকে খাবারের উদ্দেশ্য ছাড়া জবাই করবে না। এরপর তিনি বলেন যে তোমরা অবশ্যই এমন এক জাতির পাশ দিয়ে অতিক্রম করবে যারা নিজেরা গির্জা ইবাদতে নিবেদিত থাকবে,
যে আপনি বর্তনো মে অনবাব আকসাম কে খানে লায়েঙ্গে
সেক্ষেত্রে তাদেরকে কিছু বলবে না, তোমাদের সাথে এমন লোকদেরও সাক্ষাৎ হবে যারা নিজেদের পাত্রে করে বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী নিয়ে আসবে, তোমরা যদি তা থেকে খাও তাহলে বিসমিল্লাহ পড়ে খাবে। আর তোমরা অবশ্যই এমন জাতির কাছে পৌঁছবে যারা নিজেদের মধ্য মাথার চুল কামিয়ে রাখবে, কিন্তু মাথার চতুর্দিকের চুল ঝুঁটির ন্যায় ছেড়ে রাখবে। অতএব তোমরা এমন লোকদের তরবারির হালকা আঘাত করো আর আল্লাহর নাম নিয়ে নিজেদের প্রতিরক্ষা করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে অপমান, লাঞ্ছনা আর প্লেগের মহামারী থেকে সুরক্ষা করুন। অতঃপর হযরত আবু বকর হযরত উসামাকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যা করার নির্দেশ দিয়েছেন তার সবকিছু করবে। এই সমস্ত কথা দ্বারা এই বিষয়টি সাব্যস্ত হয় যে যেখানে হযরত আবু বকর হযরত উসামাকে ইসলামী যুদ্ধের রীতিনীতি মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেছেন, অর্থাৎ কোনো প্রকার অত্যাচার করা যাবে না, সেখানে এই বিষয়টিও স্পষ্ট হয় যে এই সেনাদলের বিজয়ের বিষয়েও তার সুনিশ্চিত বিশ্বাস ছিল। তাই তিনি বলেন যে তুমি সফলতা লাভ করবে। যা হোক, একাদশ হিজরি সনের রবিউল আখের মাসের এক তারিখ হযরত উসামা যাত্রা করেন। হযরত উসামা নিজ সেনাদলের সাথে মদিনা থেকে যাত্রা করে ক্রমাগতভাবে পথ অতিক্রম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী সিরিয়ার উবনায় পৌঁছেন আর প্রভাত হতেই তিনি সেই এলাকায় চতুর্মুখী হামলা করেন। এই যুদ্ধে যে স্লোগান বা নারা ছিল তা হলো ইয়া মনসুর ও আমিত্তা, অর্থাৎ হে সাহায্যপুষ্ট হত্যা করো। এ যুদ্ধে যেই মুসলমান মুজাহিদদের সাথে মোকাবেলা করেছে সে নিহত হয়েছে আর অনেককে যুদ্ধবন্দী বানানো হয়েছে। অনুরূপভাবে অনেক গনিমতের মালও হস্তগত হয়েছে, যা থেকে তারা এক পঞ্চমাংশ রেখে বাকিটা সৈনিকদের মাঝে বন্টন করে দিয়েছিল। আর অশ্বারোহীর অংশ পদাতিকদের তুলনায় দ্বিগুণ ছিল। এই যুদ্ধ শেষে সেনাদল একদিন সেখানে অবস্থান করে আর পরবর্তী দিন মদিনার উদ্দেশ্যে ফিরতি যাত্রা করে। হযরত উসামা মদিনার দিকে একজন সুসংবাদদাতা প্রেরণ করেন। এই অভিযানে মুসলমানদের কোনো সদস্য শহীদ হয়নি। যখন এই সফল ও বিজয়ী সেনাদল মদিনায় এসে উপস্থিত হয় তখন হযরত আবু বকর মুহাজির ও আনসারদের সাথে মদিনার বাহিরে গিয়ে তাদেরকে যথাযোগ্য মর্যাদার সাথে স্বাগত জানান। হযরত বুরাইদা পতাকা দুলিয়ে সেনাবাহিনীর অগ্রে হাঁটছিলেন। সৈন্যবাহিনী মদিনায় প্রবেশ করে মসজিদ নববী পর্যন্ত যায়। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে দুই রাকাত নফল নামাজ আদায় করেন এবং নিজ বাড়িতে চলে যান। বিভিন্ন বর্ণনা অনুসারে এই বাহিনী 40 থেকে 70 দিন পর্যন্ত বাহিরে অবস্থান করার পর মদিনায় ফিরে এসেছিল। উসামার বাহিনীকে প্রেরণ করা মুসলমানদের জন্য অনেক লাভজনক প্রমাণিত হয়, কেননা আরবরা বলতে থাকে যে মুসলমানদের মাঝে যদি শক্তি না থাকতো তাহলে তারা কখনোই এই সৈন্যবাহিনী প্রেরণ করত না। এভাবে কাফেররা এমন অনেক কাজ থেকে বিরত হয়ে যায় যা তারা মুসলমানদের বিরুদ্ধে করতে চাইছিল। আল্লাহ তাআলার কৃপা ও সমর্থনে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাকে অক্ষরে অক্ষরে পূর্ণ করে দেখিয়েছেন। আর ব্যবস্থাপনার দিক থেকেও আর যুদ্ধে অসাধারণ সফলতার নিরিখেও এই অভিযানকে মহান প্রমাণ করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন যে সে সর্বোত্তম নেতা। খোদা তাআলার কৃপা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও যুগ খলিফার দুয়ার কবুলিয়ত এবং কল্যাণ এ কথা সাব্যস্ত করে যে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শহীদ পিতা হযরত যায়েদের মতো শুধুমাত্র নেতৃত্বেরই যোগ্য ছিলেন না, বরং সেসব গুণ এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে বিশেষ এক মর্যাদা রাখতেন। আর যুগ খলিফার দৃঢ় সংকল্প এবং মনোবলই অভ্যন্তরীণ এবং বাহিরের বিভিন্ন আশঙ্কা ও আপত্তি সত্ত্বেও এই সৈন্যবাহিনীকে প্রেরণ করে। আর এরপর খোদা তাআলা এই সৈন্যবাহিনীকে সফলতা এবং বিজয় দানের মাধ্যমে মুসলমানদেরকে প্রথম শিক্ষা এটি দিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর এখন সমস্ত বরকত শুধুমাত্র খিলাফতের আনুগত্যের মাঝেই নিহিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম ও সিরুল খিলাফা পুস্তকে এই ঘটনার উল্লেখ করেছেন। যা হোক, হযরত যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পুত্র হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর যারা আমাদের মনিব এবং অভিভাবক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন ছিলেন। আল্লাহ তাআলা হাজারো রহমত এবং কৃপা বারি বর্ষণ করুন। জুমার নামাজের পর আমি দুটি গায়বানা জানাজাও পড়াবো। প্রথম জানাজা হলো মোকাররম সিদ্দিক আদম দাম্বিয়া সাহেবের, যিনি আইভরি কোস্টের মোবাল্লেক ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। গত বছর তার প্রোস্টেটের অপারেশনও হয়েছিল। একইভাবে তার প্লিহারও সমস্যা ছিল এবং ডায়ালিসিসও চলছিল। চিকিৎসার জন্য দীর্ঘদিন থেকে তিনি আবিজান অবস্থান করছিলেন। কিছুদিন পূর্বে হঠাৎ অধিক অসুস্থ হয়ে পড়লে তাকে মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 14 জুন তারিখে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিদ্দিক আদম সাহেব 1950 সনে আইভরি কোস্টের লোসিঙ্গে নামক গ্রামে জন্মগ্রহণ করেন। 1977 সনের কয়েক বছর পূর্বে বা আনুমানিক 1977 সনের কাছাকাছি সময়ে তিনি আহমদিয়াত গ্রহণ করেন। শোক সন্তপ্ত পরিবারে তার স্ত্রী ছাড়াও 7 কন্যা এবং 2 পুত্র সন্তান রয়েছে। অতপর 1981 সালে জীবন উৎসর্গ করার পর জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তিনি তার 2 বন্ধুকে নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হন। আনুমানিক 1 বছর পর্যন্ত সফরের কষ্ট সহ্য করার পর 1982 সনে রাবুয়া পৌঁছেন এবং জামিয়া আহমদিয়াতে ভর্তি হন। জামিয়া আহমদিয়ায় শিক্ষা গ্রহণের পর 1985-86 সনে তিনি আইভরি কোস্টে ফিরে যান আর মৃত্যুকাল পর্যন্ত রীতিমতো প্রায় 30 বছরের বেশি সময় ধরে তিনি পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে মোবাল্লিক হিসেবে সেবা প্রদানের তৌফিক লাভ করেছেন। তার পাকিস্তান সফরের বিবরণ কিছুটা এমন যে তিনি বলেন, 1970 সনে হজরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলা যখন ঘানায় সফর করেন, তখন হজরত খলিফাতুল মসিহর উপস্থিতি তার হৃদয়ে এমন এক পরিবর্তন সাধন করে যে তার সম্পূর্ণ চিত্রই পাল্টে যায়। আইভরি কোস্টে পৌঁছে তিনি পাসপোর্ট তৈরি করেন। এরপর বলেন যে খলিফাতুল মসিহকে দর্শনের লক্ষ্যে তার এক বন্ধুকে সাথে নিয়ে তিনি পাকিস্তান সফরের জন্য চেষ্টা আরম্ভ করেন। ইতোমধ্যে মালির এক যুবক আমার মাআজ সাহেব, যিনি আজকাল সেখানে আমাদের মুবাল্লেক মসজিদ আবি জানে আসেন আর নিজের এক স্বপ্নের ভিত্তিতে আহমদিয়াত গ্রহণ করেন এবং কিছুদিন পর হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের শহরকে দেখা এবং হযরত খলিফাতুল মসিহর সাথে সাক্ষাতের প্রবল আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। যাই হোক, এভাবে এই তিনজন পাকিস্তান ভ্রমণের সিদ্ধান্ত নেন। অতএব 1981 সনের 20 আগস্ট তারিখে তারা তাদের যাত্রা আরম্ভ করেন। আইভরি কোস্ট থেকে যাত্রা করে প্রথমে ঘানা পৌঁছেন এবং সেখানকার আমির ও মিশনারি ইনচার্জ ওহাব আদম সাহেবের সাথে সাক্ষাৎ করেন। দোয়ার পর তারা টোগো থেকে বেনিন অতিক্রম করে নাইজেরিয়ার লেগোস শহরে পৌঁছেন। সেখানকার মিশন হাউসে অবস্থান করার পর ক্যামেরুনের উদ্দেশ্যে রওনা হন। নাইজেরিয়ার মিশনারি ইনচার্জ সাহেবও দোয়ার সাথে তাদের বিদায় জানান এবং কিছু আর্থিক সাহায্যও করেন। অতঃপর ক্যামেরুন অতিক্রম করে তারা চাঁদে পৌঁছেন। সেখানে তাদেরকে বন্দী অবস্থার কষ্ট সহ্য করতে হয়। যাই হোক, ধৈর্য এবং সাহসিকতার সাথে সফর অব্যাহত রাখেন। চাঁদ থেকে সামনে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল, কিন্তু এক স্বপ্নের মাধ্যমে খোদা তাআলা তাদের পথ নির্দেশনা প্রদান করেন যে সৈন্যবাহিনীতে যোগ দাও। সুতরাং তারা লিবিয়ার সৈনিক দল অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন আর এই পরিস্থিতিতে খোদা তাআলা অদৃশ্য থেকে তাদের সাহায্য করেন আর অসম্ভবকে সম্ভবে পরিণত করে দেন। এমন এক সময় আসে যখন লিবিয়ার সরকার তাদের সবাইকে দেশান্তরিত করে দেয়, কিন্তু সকল কারণের আদি কারণ খোদা এমন পরিস্থিতি সৃষ্টি করেন যে দেশান্তরিত হওয়ার আদেশনামাই শুধু বাতিল হয়নি, বরং লিবিয়ার সৈন্যদলে স্বেচ্ছাসেবী হিসেবে যোগদান করে প্রায় 8 মাস তারা লেবাননের সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করেন। যুদ্ধ যখন শেষ হয় তখন তিনি তাদের ইনচার্জের কাছে পাকিস্তান যাওয়ার বাসনা ব্যক্ত করেন। এতে তিনি বলেন, আরও কিছুদিন আমাদের কাছে অবস্থান করো, এরপর আন্তর্জাতিক পাসপোর্ট বানিয়ে আপনাকে আমেরিকা পাঠিয়ে দিব, অর্থাৎ পাকিস্তান যাওয়ার পরিবর্তে আপনি আমেরিকা চলে যান। এতে তারা কৃতজ্ঞতা জানিয়ে এই প্রস্তাব ফিরিয়ে দেন আর নিবেদন করেন যে আমরা শিক্ষা অর্জনের জন্য পাকিস্তান যেতে চাই। যা হোক, পাকিস্তানি দূতাবাস ভিসা দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু খোদা তাআলা তাদের সেনাবাহিনীর ইনচার্জের মাধ্যমে করাচি পর্যন্ত বিমানের টিকিটের ব্যবস্থা করে দেন। আর এইভাবে 27 নভেম্বর 1982 সনে তিনি পাকিস্তান যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছান। আল্লাহ তাআলার সাহায্যের দৃষ্টান্ত পুনরায় প্রত্যক্ষ করার সুযোগ হয়। ইনচার্জ সাহেব এক পুলিশ কর্মকর্তার সাথে তাকে পরিচয় করিয়ে দেন যে ইনি ইসলামী শিক্ষা অর্জন করতে পাকিস্তান যাচ্ছেন, তাকে যথাসাধ্য সহযোগিতা করার অনুরোধ করছি। অতএব সেই পুলিশ কর্মকর্তা তার অনেক সহযোগিতা করেন। উড়োজাহাজ রাতে দামেস্ক থেকে রওনা হয়ে সকালে করাচি বিমানবন্দরে এসে পৌঁছে। এখন তিনি করাচি পৌঁছে গেলেও ভিসার সমস্যা ছিল। দোয়া করার পর ইমিগ্রেশন পুলিশের সামনে পাসপোর্টের প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে রেখে দেন। প্রশ্নোত্তর হয়, তিনি পাকিস্তানে আসার কারণ হিসেবে শিক্ষা অর্জনের কথা উল্লেখ করেন। তখন পুলিশ কর্মকর্তা সিল মেরে পাসপোর্টে স্বাক্ষর করে দেন। এরপর সে জিজ্ঞেস করে যে কোথায় যাবেন। তিনি উত্তরে বলেন, রাবওয়া। তখন পুলিশ বলে, তুমি কি কাদিয়ানি? তখন অন্য কোন নেতিবাচক চিন্তাধারা তার সিদ্ধান্ত পরিবর্তন করার পূর্বে বা সিল মোহরকে বাতিল করে দেওয়ার পূর্বে তারই এক সহকর্মী বলে ওঠে, কাদিয়ানি হয়েছে তো কি হয়েছে, শিক্ষা অর্জনের জন্য এসেছে তাই তাকে যেতে দাও। যা হোক, তিনি বলেন, রাবুয়া যাওয়ার এবং খলিফাতুল মসির সাথে সাক্ষাতের আগ্রহ তার এতই প্রবল ছিল আর এতই আবেগে আপ্লুত ছিলেন যে তার এই চিন্তাই আসেনি যে এখানে, অর্থাৎ করাচিতে খোঁজ নিয়ে দেখি যে এখানে জামাত থেকে থাকলে কোথায় আছে আর কোনো সদস্য থেকে থাকলে তার সাথে সাক্ষাৎ করে নিই যেন সহসাধ্যতা সৃষ্টি হয়। তিনি জামাতের সাথে যোগাযোগ করার পরিবর্তে সোজা রেল স্টেশনে পৌঁছেন এবং সেখানে রাবুয়া যাওয়ার টিকিট চাইলেন। রেলওয়েতে টিকিট প্রদানকারী ব্যক্তি লোভী এবং বিদ্বেষী লোক ছিল। সে বলে, আহমদীদেরকে আমরা টিকিট দেই না। যা হোক, 2 ঘন্টা ব্যাপী দীর্ঘ বাকবিতণ্ডার পর অবশেষে দ্বিগুণ ভাড়া নিয়ে টিকিট প্রদানে সম্মত হয়। কিন্তু সে এমন গাড়ির টিকিট দিয়েছে যা সবচেয়ে ধীরগতি সম্পন্ন ছিল আর করাচি থেকে রাবুয়া পৌঁছতে তার 24 ঘন্টা সময় লাগে। যা হোক, খুবই কষ্টসাধ্য সফরের পর তিনি রাবুয়া পৌঁছেন। খলিফাতুল মসির সালেসকে দেখার তার বড় আগ্রহ ছিল। রাবুয়া পৌঁছে তিনি অতিথিশালায় যান। উর্দু ভাষা তিনি জানতেন না। তিনি জানতেন না যে ইতোমধ্যে কি হয়ে গেছে, কিন্তু মানুষের মুখে বারবার খলিফাতুল মসির রাবে বাক্য শুনে তার মনে আশঙ্কার সৃষ্টি হয় এবং এরপর যোগাযোগ করার পর জানতে পারেন যে হযরত খলিফাতুল মসির সালেস রাহিমাল্লাহর তো ইন্তেকাল হয়েছে আর এখন হযরত খলিফাতুল মসির রাবে রাহিমাল্লাহ তাআলা খিলাফতের আসনে আসীন আছেন। যা হোক, এরপর তার সাক্ষাৎ হয়। 1982 সনে জামিয়া আহমদিয়ায় ভর্তি হন। জামিয়ার অধ্যয়ন সম্পন্ন করে আইভরি কোস্ট ফিরে যান এবং এরপর জামাতের মাধ্যমে সেখান থেকে বিভিন্ন দেশে তার নিযুক্তি হতে থাকে। 87 সন থেকে 91 পর্যন্ত আইভরি কোস্ট, 91 থেকে 92 নাইজারে, 92 থেকে 94 পর্যন্ত বেনিনে, 94 থেকে 96 পর্যন্ত টোগো এবং 96 থেকে আমৃত্যু তিনি আইভরি কোস্টে নিযুক্ত থাকেন। আইভরি কোস্টের মুবাল্লিগ বাসির সাহেব লিখেন, সিদ্দিক আদম সাহেব খিলাফতের প্রকৃত প্রেমিক এবং জামাতের নিষ্ঠাবান সেবক ছিলেন। তিনি বলেন, দীর্ঘ সময় তার সাথে একত্রে কাজ করার সুযোগ হয়েছে। তিনি দেখেছেন যে মরহুম দোয়াগো ও তাহাজ্জুদ গুজার ছিলেন এবং সত্য স্বপ্ন দেখতেন। স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতাও বেশ ছিল আর অধিকাংশ সময় নিজ পরিচিতদেরকে তাদের স্বপ্নের অর্থ বা মর্ম বলে দিতেন। নিয়মিত এখানে কেন্দ্রে নিজের মাসিক রিপোর্ট পাঠাতেন আর আমাকেও দোয়ার চিঠিপত্র লিখতেন। তিনি উর্দু ভাষায় চিঠি লিখতেন, এটি তার অভ্যাস ছিল। খুবই নেক, সময়ানুবর্তিতার প্রতি সদা সচেতন ছিলেন, দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে সদা সজাগ ছিলেন, সর্বদা সময়ানুবর্তিতা মেনে চলতেন আর যে কাজই তার উপর ন্যস্ত করা হতো নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করার চেষ্টা করতেন। দীর্ঘ পথের জামাতি সফরে মোটেও চিন্তিত হতেন না, খুবই হৃদয়গ্রাহী ভাবে তবলিগ করতেন। দাজ্জালের ফিতনা, তার আবির্ভাব ও লক্ষণাবলী এবং বর্তমান যুগের নোংরামির কথা উল্লেখ করে ইমাম মাহদীর আবির্ভাবের উল্লেখ করতেন। শ্রোতারা তার বাচনভঙ্গির জন্য সাধুবাদ না জানিয়ে পারত না, তিনি লিখেছেন যে অধিকাংশ ক্ষেত্রে তিনি তবলিগে সফল কাম হয়েছেন। উত্তরাঞ্চলে তার তবলিগি সফরের ফলশ্রুতিতে আল্লাহ তাআলা হাজার হাজার ফল প্রদান করেছেন। নিজের পাকিস্তান সফর এবং আল্লাহ তাআলার অনুগ্রহ ও কৃপার কথা তিনি অনেক উল্লেখ করতেন, আর এটিও বলতেন, অর্থাৎ আহমদিয়াতের সত্যতার প্রমাণ হিসেবে এই নিদর্শন উপস্থাপন করতেন যে কিভাবে দূর দূরান্তের দেশগুলোতেও আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে সুলতানে নাসির তথা শক্তিশালী সাহায্যকারী দান করেছেন, যারা এই পথে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকে। আর এরপর আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণে ভূষিত করেন এবং নিজ মাহাদির সাহায্য সহযোগিতা করেন। সেখানকার ভাষা হলো জুলা। মরহুমের বাচনভঙ্গি তাদের জন্য বিশেষ আকর্ষণের কারণ ছিল। রেডিওর মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানও করতেন, আর তার এসব অনুষ্ঠান খুবই উন্নত মানের হতো এবং তিনি খুবই সমাদৃত ছিলেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও কৃপার আচরণ করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে ধৈর্য ও দৃঢ়চিত্ততা দান করুন এবং তার পুণ্যকর্মসমূহকে জারি রাখার তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা হলো উকাড়া জেলার মিরাক নিবাসী মিয়া গোলাম মুস্তফা সাহেবের। তিনি 24 জুন তারিখে 83 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম জন্মগত আহমদী ছিলেন এবং ইবাদতের তার প্রবল আগ্রহ ছিল। বাজামাত নামাজ আদায়কারী এবং তাহাজ্জুদ গুজার ছিলেন। তিনি তাদের মসজিদে নিজেই ফজরের আজান দিতেন, পুরো পরিবারকে ফজরের নামাজের জন্য জাগাতেন, আর আল্লাহ তাআলা তাকে শেষ মুহূর্ত পর্যন্ত রমজানের রোজা রাখার তৌফিক দিয়েছেন। তবলিগ করার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। যার সাথেই সাক্ষাৎ হতো, কোনো না কোনোভাবে তার কাছে তিনি জামাতের বাণী পৌঁছে দিতেন। খুবই মিশুক, পুণ্যবান এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন। খিলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক ছিল। জুমার খুতবা নিয়মিত শুনতেন এবং সন্তানদেরকে ওই বিষয়ে নসিহত করতেন। কেন্দ্রীয় অতিথিদের সেবা এবং আর্থিক কুরবানিতে সর্বদা অগ্রগামী থাকতেন। তৃষ্ণার্তদের জন্য থারপারকারে কূপ স্থাপনের তৌফিক পেয়েছেন তিনি। ওসিয়তের হিসাব নিজ জীবদ্দশাতেই পরিশোধ করে রেখেছিলেন। কয়েক বছর পূর্বে নিজেও নিজের গৃহ জামাতকে দান করার সৌভাগ্য লাভ করেছেন এবং নিজে একটি ছোট কক্ষে অর্থাৎ মসজিদে থাকতেন, আর এই বাড়িটি এখন মুরব্বী কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। মরহুম মুসি ছিলেন, মৃত্যুকালে তিনি 5 কন্যা ও 3 পুত্র স্মৃতিচিহ্ন হিসেবে রেখে গেছেন। মরহুম বুরুন্ডির মুরব্বী গোলাম মুর্তজা সাহেবের পিতা ছিলেন, যিনি এখন কর্মক্ষেত্রের কর্মরত থাকার কারণে পিতার জানাজায় অংশগ্রহণ করতে পারেননি, আর তার মায়ের যখন মৃত্যু হয়েছিল তখন মায়ের জানাজায়ও তিনি যেতে পারেননি। গোলাম মুর্তজা সাহেব খুবই ধৈর্য ও দৃঢ়চিত্ততার সাথে এই উভয় বিয়োগ ব্যথাকে সহ্য করেছেন। আল্লাহ তাআলা তার ধৈর্য মনোবল বৃদ্ধি করুন এবং বিশ্বস্ততার সাথে নিজের ওয়াকফের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। তার অর্থাৎ মরহুমের এক পুত্র কাশেম মুস্তফা সাহেব এবং এক দৌহিত্র মোহাম্মদ সফিরউদ্দিন সাহেব উভয়ই মুরব্বী। অনুরূপভাবে আরেক পৌত্র বেলাল আহমদ ওয়াকফে নাও এবং এবছর ডাক্তার হয়ে কর্মক্ষেত্রে যাচ্ছেন। আল্লাহ তাআলা তার প্রতি কৃপা ও ক্ষমার আচরণ করুন এবং তার মর্যাদা উন্নীত করুন। মুরব্বী গোলাম মুর্তজা সাহেব বিদেশে আল্লাহ তাআলার বার্তা পৌঁছানোর কাজে ব্যস্ত আছেন, আর এ কারণে তিনি জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। যেমনটি আমি বলেছি, আল্লাহ তাআলা তাকে ধৈর্য ও মনোবলের সাথে এই কষ্ট সহ্য করার তৌফিক দান করুন। জুমার নামাজের পর ইনশাআল্লাহ তাআলা এদের উভয়ের গায়বানের জানাজা আমি পড়াব।
আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر